Palo, 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 it won't stand in the no, stop, shut it up. Palo, 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 it won't stand in the
এখন সময় রাত ১২টা।
প্রপার্টি লিপস ব্যবহার করুন, এই ভাবনে থাকুন। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শর্মি। প্রতিবারের মতন এবারও আছে দুটো গল্প। শুরুর গল্প আছে, প্রথম গল্পের নাম প্রেতাত্মা, লিখেছেন জাহানারা সিদ্দিকি, আর পরে শোনাবে সেটি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনব, তারপরে চলে যাব একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি শর্মি, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা আর আছেন এবিসি রেডিও 89.2 FM।
খাতুরমে প্লেনটা অবতরণের উদ্যোগ নিতেই বেশ কিছু যাত্রী হঠাৎ বিড় বিড় করে কিসব বলতে আরম্ভ করলো, আর প্লেনটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল চারিদিক। আরিফ বুঝতে পারল যে প্লেনটা যাতে নিরাপদে অবতরণ করতে পারে সেই জন্য প্রার্থনা হচ্ছিল এতক্ষণ। প্লেনের যাত্রীদের প্রায় সবাই কালো, অর্থাৎ কালোদের দেশে সে এসে পড়েছে। একটা লোক মাটিতে নেমেই মাটি স্পর্শ করে চুমু খেল, বহুদিন পর দেশে ফিরেছে। এদের দেশপ্রেম দেখে মুগ্ধ হলো সে। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য স্থানীয় এক ব্যবসায়ী বন্ধু অপেক্ষা করছিল। লোকটা বেশ ধনী ও শিক্ষিত, কিন্তু পরনে স্রেফ সাদা সিধে আলখেল্লা আর টুপি। এয়ারপোর্ট ছাড়িয়ে গাড়ি যতই শহরের ভেতরে প্রবেশ করতে লাগল ততই স্থানীয় লোকদের দেখতে পাওয়া গেল, অধিকাংশই লম্বা আর কালো। সবাই সাদা রঙের আলখেল্লা আর মাথায় টুপি পরে আছে, মেয়েদের মাথায় কাপড় দেওয়া। অধিকাংশ মেয়ে অদ্ভুত ঢঙে মাথা ঢেকে শাড়ির মতো পোশাক পরে আছে। যে স্থানীয় ব্যবসায়ীটি আরিফকে এয়ারপোর্ট থেকে আনছিল তার সঙ্গে সহজেই তার আলাপ জমে উঠল। কোথায় কোথায় তাকে সে জিজ্ঞেস করল, এখানে দেখার কি আছে? সে একটু অবাক হল, এ ধরনের প্রশ্ন সম্ভবত সে আগে কখনো শোনেনি। অনেক ভেবে চিনতে বলল, নীলনদ। ব্যাস এই আসার পথে আরিফ বুঝেছিল দর্শনীয় কিছু থাকবার কথা নয়। চারিদিকে ধুধু মরুভূমি, শুধু নীলনদের দুপাশ ঘিরে গড়ে উঠেছে জনপদ, বিশাল শহর। কিন্তু গাছপালা একেবারে কম থাকায় শুধু কংক্রিটের বাড়িগুলোই প্রকট হয়ে চোখে পড়ছে। আরিফের বন্ধুটি তাকে শহরের শেষ প্রান্তে তার বাগান বাড়িতে নিয়ে গেল, বাংলোসার নীলনদের বাঁধের কাছে নির্জন জায়গায়। নদীটা এখানে বাঁধ দেবার ফলে বেশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে, পাশে ছোট টিলা। আশ্চর্যজনকভাবে তীরে তেমন গাছপালা নেই, শুধু কিছু কাঁটাওয়ালা গাছ আর ঝোপঝাড়। বেশ কিছু পাখি নদীর জলে ভেসে বেড়াচ্ছে, বেশ কিছু লোক ছিপ ফেলে নদীতে মাছ ধরছে। আরিফ জিজ্ঞেস করল, এই নির্জন জায়গায় তুমি বাড়ি বানালি কেন? কি করবো বলো, শহরে জমির প্রচন্ড দাম, অথচ আমার পশু পাখি পুষবার আমার খুব শখ। আরিফ বলল, তুমি এখানে প্রায় আসো? সে বলল, হ্যাঁ খুব ভালো লাগে। যাক, এই খামার বাড়িতে তুমি থাকবে, চারজন ভৃত্য আছে এখানে, ওরাই তোমার দেখাশোনা করবে। সন্ধ্যার দিকে আরিফ ঘর থেকে বের হয়ে খামার ঘুরে ফিরে দেখতে লাগল, দুটো ঘোড়া, দুটো উট পাখি, কয়েকটা টার্কি আর ময়ূর আছে এখানে। লোকজন যারা কাজকর্ম করছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একগাল হেসে বলল, স্যার আপনি রাতে কি খাবেন? আরবিটা আরিফের জানা থাকায় এদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছিল না। বলল, কি খাও তোমরা?
আমরা তো ডাল আর রুটি খাই, আপনি কি ওসব খেতে পারবেন?
তুমি যা রাখতে পারবে তাই দিও। রাতে খাবার টেবিলে ফিশ ফ্রাই, রাজমার চাইতেও বড় এক ধরনের ডাল রান্না আর আর ডিমের কাটলেট বাবুচি আরিফের সামনে হাজির করল। খেতে কোনোটাই মন্দ না। খেয়ে দিয়ে আরিফ টিভি দেখতে বসল। তন্ময় হয়ে সে টিভি দেখছে, এমন সময় লম্বা কালো একজন ভৃত্যের মুখ উঁকি দিল। লোকটার মুখের হাসি বেশ বন্ধ শোনাল। ইশারায় আরিফ তাকে কাছে দেখে জিজ্ঞেস করল, এ বাড়িটা কি এরকম খালি থাকে নাকি কেউ বাস করে? প্রশ্নটা শুনে ভৃত্যটার চোখে ক্ষণিকের জন্য একটা ভয়ার্ত ভাব দেখা দিল। প্রশ্নের উত্তর না দিয়ে সে কি যেন চিন্তা করতে থাকে। ওর আচরণে বিস্মিত হয়ে আরিফ আবারও জিজ্ঞেস করল, কেউ থাকতো বুঝি না?
আর কি করে বসলেন আপনি?
একজন লোকের ব্যবহারে সব জিনিসে যে সাজানো রয়েছে দেখছি। মাথা হেলিয়ে সে উত্তর দিল,
হ্যাঁ।
কি করতো সে?
সাহেবের ম্যানেজার ছিলেন।
আমি এসে যে তার বাড়িটা দখল করে নিলাম, সে কোথায় থাকবে?
তিনি আর নেই,
মারা গেছেন বুঝি? সে উত্তর দিল,
হ্যাঁ।
ওর ভাবসাব দেখে আরিফের মনে হলো মৃত্যুটা বোধ হয় স্বাভাবিক নয়। সে জিজ্ঞেস করল, কিভাবে সে মারা গেছে?
আপনি যেভাবে বসে টেলিভিশন দেখছেন ঠিক ওভাবেই ওইখানে বসে প্রতিদিনের মতো টেলিভিশন দেখছিলেন তিনি।
শেষ রাতের দিকে ঘরে আলো জ্বলতে দেখে আমরা কৌতূহলী হয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখি যে উনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন। তার ভাবভঙ্গি আমাদের সন্দেহ হলো। আমরা সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলাম, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন। হার্ট অ্যাটাক হয়েছিল বুঝি, ঠিক ধরেছেন। কবে মারা গেছেন উনি?
এক সপ্তাহ হয়নি।
বলো কি? রাতে বহুক্ষণ তার চোখে ঘুম এলো না, কেবলই মনে হতে লাগলো এই বিছানায় যে মানুষটি শুয়েছিল সে এখন মাটির নিচে, তার দেহটা এখন কি অবস্থা আছে কে জানে। কথাটা মনে হতেই তার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকল। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল নিজেই জানা না। ঘুম ভাঙল দরজায় কড়াঘাতের শব্দে। প্রথমে আরিফ ঠিক বুঝে উঠতে পারল না কিসের শব্দ, একটু পরেই আবার শব্দটা ভেসে এলো। তার ঘরে টোকা দিচ্ছে কেউ একজন। এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে আর কেনই বা দিচ্ছে? তবে কি কারো কোনো বিপদ হয়েছে? ধরমর করে বিছানা ছেড়ে নামছে। ঠিক তখনই আবার টোকাটা পড়ল, খুব অস্থির হাতের টোকা। দরজা খোলার জন্য ছিটকিনিতে হাত দিতেই আরিফের মনে হলো বাতিটা জ্বালানো প্রয়োজন। এই বিদেশ বিফুয়ে অন্ধকারের মধ্যে দরজা খোলা ঠিক হবে না। বাতিটা জ্বালালো সে, উজ্জ্বল আলোয় ঘরটা ভরে উঠল। এগিয়ে গিয়ে দরজাটা খুলল। কি আশ্চর্য, কেউ নেই। আরিফ অবাক, তবে কি সে ভুল শুনল? অসম্ভব, একবার নয় তিন তিনবার কি করে সে ভুল শুনবে? সে রাতে ভালো ঘুম হলো না তার, তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। পরদিন ভৃত্যদের ডেকে জিজ্ঞেস করতে তারা তো অবাক হয়ে গেল, তাদের কেউই তার ঘরের ধারে কাছে আসেনি। দিব্যি সারা রাত ঘুমিয়েছে তারা। মনের ভেতরটা খচখচ করতে থাকলেও আরিফ নিজেকে বোঝাতে থাকল, রাতে ঘুমের আগে মৃত মানুষটার কথা মনে করেছিল বলেই হয়তো অবচেতন মনে তার প্রভাব পড়েছিল। তারপরও খানিকটা কৌতূহলী হয়েই ভৃত্যকে সে জিজ্ঞেস করলো, তোমাদের ম্যানেজারকে কোথায় খবর দিয়েছো?
ওই তো পাশেই,
হাত উঁচিয়ে সামনের দিকে ইঙ্গিত করলো সে। খবরটা বাড়ি সংলগ্ন। আরিফের মনের মধ্যে অস্বস্তি ভাবটা আবার ফিরে এলো, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। সারাদিন অফিসের কাজকর্মে সে এতই ব্যস্ত রইল যে রাতের তুচ্ছ ঘটনাটা ভুলে গেল। বরং রাতে ঘুমোতে যাবার আগে কথাটা স্মরণ হতে খানিকটা লজ্জাও পেল। কিন্তু মাঝরাতে আবার আরিফের ঘুমটা ভেঙে গেল, বিছানায় উঠে বসল সে। না, দরজায় কোনো টোকার শব্দ নেই, চারিদিক নিস্তব্ধ।
কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটছে, তার অনুভূতি দিয়ে সে সেটা বুঝতে পারছে, অথচ দেখতে পাচ্ছে না। মনের চিন্তাধারাকে জোর করে সরিয়ে দিয়ে সবে মাত্র সে চোখ বন্ধ করেছে। রাতের নীরবতা ভঙ্গ করে অস্ফুট গুমানির আওয়াজ ভেসে এলো। কিসের আওয়াজ সেটা সে বুঝতে পারল না, কি করণীয় তাও বুঝে উঠতে পারছে না। মিনিট পাঁচেক ধরে এরকম চলল, তারপর সবকিছু আগের মতোই চুপচাপ। খানিক্ষণ অপেক্ষা করে আরিফ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল লোকজনের উত্তেজিত কথাবার্তা শুনে।
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা। আরিফকে দেখে একজন ভৃত্য এগিয়ে এসে বলল, দেখুন কি কাণ্ড, উট পাখিটা মরে গেছে, স্যারের খুবই প্রিয় পাখি। সে কি অসুখ বিসুখ হয়েছিল নাকি? গত রাতেও দিব্যি সুস্থ ছিল, সকালে দেখছি যে মরে পড়ে আছে। আরেকটি ভৃত্য ভয়াল মুখে বলল, আপনি কি একবার পাখিটাকে দেখতে যাবেন? কেন, মনে হচ্ছে পাখিটাকে কেউ মেরে ফেলেছে। আরিফ সঙ্গে সঙ্গে পাখিটার কাছে গেল। গতকাল বিকেলে যে পাখিটা দিব্যি বিচরণ করছিল আজ সেটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ভৃত্যটা বলল, গলার দিকটা দেখেছেন? সেদিকে তাকিয়ে আরিফ চমকে উঠল, পাখিটার গলা মুচড়ে দিয়েছে কেউ। সে বলল, এই কাজ করল কে, তোমরা কেউ? আমরা কেন করতে যাব বলো, আমরা তো ওর দেখাশোনা করি, ওর উপর কত মায়া পড়ে আছে আমাদের। বাড়ির মালিক খবর পেয়ে ছুটে এলেন, তার মনটা বিষণ্ন, এত সাধের দামি পাখি, কিন্তু তিনি ভৃত্যদের কাউকে দোষ দিতে চাইলেন না। বললেন, ওরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, কখনো খারাপ কিছু করতে আমি দেখিনি, তাছাড়া ওরা কেনই বা কাজ করতে যাবে। পরদিন শহরের অফিস ছেড়ে বিকেলে ফার্ম হাউসে ফিরে এলো আরিফ। ভৃত্যরা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল, তাকে দেখে এগিয়ে এসে বলল, স্যার আপনার সঙ্গে এক কথা ছিল। কি কথা? ম্যানেজার সাহেবকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে, এটুকু বলেই সে থেমে গেল। আরিফ জিজ্ঞেস করল, কি হয়েছে সেখানে? সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আপনি কি একবার যাবেন সেখানে? আরিফ তার প্রস্তাবে আশ্চর্য হয়ে গেল, হঠাৎ সে তাকে ওই কবরের কাছে নিয়ে যেতে কেন চাইছে বুঝতে পারল না। জিজ্ঞেস করল, কেন? আপনি একবার নিজের চোখে গিয়ে দেখুন। কিছুটা কৌতূহলী হয়েই ভৃত্যের সঙ্গে রওনা হলো আরিফ। ফার্ম হাউস পেরিয়ে সামান্য একটু যেতেই কবরটা তার চোখে পড়ল, কিন্তু এটা দেখানোর জন্য ভৃত্যটা তাকে টেনে এনেছে কেন সে প্রশ্নের উত্তর সে পেল না। জিজ্ঞেস করার জন্য মুখ খোলার আগেই ভৃত্যটি ঝুঁকে পড়ে তাকে কবরের একটা অংশের দিকে আঙুল দিয়ে দেখালো। সে কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকটায় তাকালো। আশ্চর্য, কবরের একটা অংশে বড় সড়ো ফুটো, যে কেউ সে ফুটো দিয়ে সোজা ভেতরে যেতে বা বাইরে বেরোতে পারবে। কে অমন ভাবে কবরটা ফুটো করে? সম্ভবত কোনো জীবজন্তু বালি মাটি সরিয়ে কবরের ভেতরে আশ্রয় নিয়েছে বা লাশটা খেয়েছে। কিন্তু এর মধ্যে দেখা কি আছে যে তাকে এভাবে ধরে এনেছে? বিরক্তি প্রকাশ না করে সে সংক্ষেপে বলল, জায়গাটা বালি দিয়ে ঢেকে দাও। রাতে খেয়ে দিয়ে ভৃত্যদের সঙ্গে খানিক গল্প গুজব করে আরিফ ঘুমতে গেল, কিন্তু ঘুম এলো না। কবরের বিশাল ফুটোটা তার চোখের সামনে ভাসতে লাগলো। যদিও সে সাহসী, কুসংস্কারটা মানে না, তবু উঠ পাখি মুছতে যাওয়া গলার ব্যাপারটা আর কবরের ওই ফুটোটা তার স্বাভাবিক বলে মনে হল না। কিন্তু ভেবে চিনতে রহস্যের কিনারাও সে করতে পারল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানা না।
হঠাৎ ঘুম ভেঙে গেল। নিস্তব্ধ অন্ধকার চিরে ঘোড়ার ডাক শোনা গেল, তারপর আরো কোন প্রাণীর ভয়ের তো ডাক। আলিফের বুকের ভেতরটা থাক করে উঠল। বিছানা ছেড়ে সে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়াল। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। হঠাৎ একটা পায়ের আওয়াজ তার ঘরের দিকে এগিয়ে আসলো। শব্দটা থামল বন্ধ দরজার অপর প্রান্তে। খানিকক্ষণ সব চুপচাপ। দূরে কোথাও একটা জন্তুর বিকট স্বরে দেখে উঠল। তারপর দরজায় টোকা পড়ল খুব মৃদুভাবে। ভয়ে আরিফের বুকটা শুকিয়ে গেল। পরক্ষণে সে ভাবল ভৃত্যদের কেউ হবে টবে। যদিও ওদের থাকার জায়গাটা বেশ দূরে, তবু পশুদের চেঁচামেচি শুনে এগিয়ে এসেছে। বুকে সাহস সঞ্চয় করে সে জানতে চাইল কে। উত্তর নেই, তবে দরজায় আবার টোকা পড়ল, এবার আরেকটু জোরে। নিশ্চিত না হয়ে দরজাটা খোলা ঠিক হবে না ভেবে সে গলা চড়িয়ে আবার বলল, কে, উত্তর দাও। উত্তর এলো না। আবার দরজায় টোকা পড়ল। এবার তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কি বলল, সাহস থাকে তো উত্তর দাও, কে তুমি। দরজার অপর প্রান্ত থেকে হিসহিস শব্দ উত্তর এলো, আমার ঘরটা দখল করেছ কেন। কাঁপা কাঁপা গলায় আরিফ বলল, তুমি কি। তবে তার কথা শেষ হবার আগে দরজার অপর প্রান্ত থেকে কথা ফেসে এলো, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো আর তুমি আমার পেছনে আরাম করে। কথাগুলো শেষ হবার আগেই আরিফ দৌড়ে গিয়ে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। তারপর টর্চটা জেলে জানলার বাইরে আলো ফেলল। কাউকে দেখতে পেল না। সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না, সারা রাত আলো জ্বালিয়ে বসে রইল। একবার মনে হলো সবই কি কল্পনা, সে কি হেলুসিনেশনে ভুগছে। কিন্তু ওই উট পাখিটার গলাটা, সেটা তো আর কল্পনা নয়। সকালে দরজা খুলতেই ভৃত্যরা পাংশুমুখে এগিয়ে এলো। স্যার, এসব যে কি ঘটছে কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে? একটা ময়ূর মরে পড়ে আছে, ওর গলা থেকে কেউ মটকে দিয়েছে। ঠিক ধরেছেন। আরিফ চিন্তায় পড়ে গেল। মালিক নেই যে তাকে এসব কথা জানাবে। তাছাড়া তার মনে ভয় ঢুকে গেছে। আরো একটা রাত এই বাংলোয় কাটাতে হবে ভাবতেই তার গা শিউরে উঠছে। ভৃত্যরা এত দূরে থাকে যে বিপদ হলে তার চিৎকার তারা শুনতে পাবে না। শহরে গিয়ে কোনো হোটেলে উঠবে কিনা তাও বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বের মাঝে দুলতে দুলতে দিনের কাজের শেষে সন্ধ্যার পর ভয়কে সে আর উপেক্ষা করতে পারল না। লাজ লজ্জা বিসর্জন দিয়ে একজন ভৃত্যকে ডেকে সে বলল, তুমি কি আজ আমার রুমের সামনে বারান্দায় ঘুমাবে? আমিও তাই ভাবছিলাম, রাতে কি হচ্ছে, কিভাবে পাখিগুলোকে মেরে ফেলছে দেখা দরকার। তোমার ভয় লাগলে আমার ঘরের মধ্যেই থাকতে পারো, ওরা চেঁচামেচি শুরু করলে দুজন একসঙ্গে বের হব। ভৃত্য একটু সংকোচ বোধ করলো, ইতস্তত করে বলল, আমার ভয় করছে না, আমি অন্ধকার বারান্দায় বসে যা দেখছি সেটা তো আর কেউ জানছে না। বাইরে একজন জেগে পাহারা দিচ্ছে কথাটা ভাবতেই আরিফের মনে সাহস ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চলে পড়ল সে। ঘুম ভাঙল কারো আর্ত চিৎকারে। ভালো মতো কান খাড়া করতেই আবার সে চিৎকারটা ভেসে এলো। সেই তীক্ষ্ণ চিৎকারে আরিফের বুকের রক্ত যেন জমে গেল। মনে হলো ভৃত্যটার গলা। বেশি কিছু ভাবার আগেই ধস্তা ধস্তির শব্দ শুনতে পেল, সেই সঙ্গে গোঙানির আওয়াজ। ভয়ের স্রোত আরিফের শরীরে প্রবাহিত হল। বুকের ভেতরটাতে এত জোরে শব্দ হচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। সে ভৃত্যটাকে সাহায্য করার জন্য দরজা খুলে এগুতে চাইছে, অথচ পা দুটো পাথরের মতো জমে আছে। সমস্ত শরীর ভারী হয়ে উঠছে, মাথাটা এমন ভাবে ঘুরছে যে মনে হচ্ছে সে সংজ্ঞা হারিয়ে ফেলবে। ঠিক সেই সময় গোমানের শব্দটা হঠাৎ থেমে গেল। নিঃশব্দ গ্রাস করলো চারিদিক। তার মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে, আর তা ঘটতে দেরি হলো না। দরজায় করা খাচ্ছে, ছেলের জন্য অস্থির হাতে দরজা ধাক্কাচ্ছে। আজকে আর টোকা নয়, প্রচন্ড জোরে ধাক্কা। দরজাটার পাল্লাটাও কি পৌঁছল, আরিফ থরথর করে কাঁপতে থাকলো। উঠে আলো জ্বালানোর ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তারপর এক অদৃশ্য শক্তির টানে দরজার দিক থেকে সে চোখ ফেরাতে পারল না। দরজায় আবারও এত জোরে ধাক্কা পড়ল যে মড়মড় করে দরজাটা ভেঙে পড়ল। আবছা অন্ধকারে দরজার সামনে একটা ছায়া মূর্তি আরিফের চোখে পড়ল। মূর্তিটা তার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। বাথরুম থেকে ক্ষীণ আলোর রশ্মি মূর্তিটার উপর পড়তেই আরিফ শিউরে উঠল। কফিনে পচে থাকা একটা দেহ, শুধু মুখটা দেখা যাচ্ছে। সে মুখেও খানিকটা পচন ধরেছে, বিভৎস সে চেহারা, চোখ দুটো গলিত, খুলে খুলে এসেছে। ভয়ে আরিফ বিকট স্বরে চেঁচিয়ে উঠল। মূর্তিটা দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় দরজার কাছ থেকে কে যেন চিৎকার করে বলল, খবরদার! মূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে একটা বড় সড়ো পাথর এসে পড়ল মূর্তিটার গায়ে। বিকট চিৎকার করে মূর্তিটা বসে পড়ল। দরজার কাছ থেকে যে লোকটি চিৎকার করে উঠেছিল সে এসে ঘরে প্রবেশ করল। মূর্তিটা চৌকিটা লাফ দিয়ে উঠে খোড়াতে খোড়াতে দৌড়াতে শুরু করল। যে লোকটি ঘরে ঢুকেছিল সে লাইটটা জ্বালালো। আরিফের সর্বাঙ্গ তখনও থরথর করে কাঁপছিল। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, জল। ভৃত্যটা আরিফকে জল খাওয়াতে খাওয়াতে নিজেই বলল, শয়তানটা আমার সঙ্গে ধস্তাধস্তি করবার সময় আমি ইচ্ছে করে মরার ভান করে শুয়ে পড়লাম, ভাবলাম দেখি ও কি করে। আমাকে মৃত ভেবে আপনার ঘরে ঢুকতেই পেছন থেকে। এতক্ষণে কথা ফুটল আরিফের মুখে, তোমার ভয় করেনি? গর্বের সঙ্গে ভৃত্যটা উত্তর দিল, হ্যাঁ, আমার সঙ্গে শক্তিতে এলাকার কেউ আকুলি উঠতে পারবে না। কিন্তু ও তো মানুষ নয়, প্রেতাত্মা। হ্যাঁ, কবর থেকে উঠে এসে হামলা চালাচ্ছে। চলুন তো ওর কবরের কাছে। আমার সাহস নেই। ঠিক আছে, এখন না, ফর্সা হোক। সকালের আলো ফুটে উঠতে ওরা দুজনে মিলে ওর কবরের কাছে গেল। ভৃত্যটা বলল, গতকাল তো কবরটা ঢেকে দিয়েছিলাম, এখন দেখছি আবার বিশাল গর্ত। আরিফের চোখে পড়ল সদ্য বাড়িমাটির উপরে পায়ের ছাপ। কেমন যেন টানা টানা, স্পষ্ট করে বোঝা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে কেউ ওর উপর দিয়ে হেঁটে গেছে। বেলা হলে বাকি ভৃত্যের দল, আশেপাশের লোকজন সবাই কবরের পাশে জড়ো হলো। দেহটাকে নিয়ে কি করা যাবে? ধর্মীয় মতে কি ব্যবস্থা নিলে মৃতদেহটা উপরে উঠে আর উপদ্রব করবে না, সেসব নিয়ে তারা আলোচনা করছিল। আরিফ অপেক্ষা না করে সোজা গিয়ে একটা বড় সড়ো হোটেলে উঠল। সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে আর এই বাংলো বাড়িতে এতটুকু সময় কাটাতেও রাজি নয়।
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম প্রেতাত্মা, লেখক জাহানারা সিদ্দিকী এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার, অর্থাৎ দ্বিতীয় কাহিনীতে যাওয়ার। আজকের দ্বিতীয় কাহিনী লিখেছেন ফাতেমা কাইমি, নামটা জানিয়ে দেব একেবারে শেষে। আর এখন শুনবেন এই কাহিনীর প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শর্মিল।
ABC Radio 89.2 FM 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 Kuasa Kuasa
Kuasa
যাচ্ছিস তুই? তুই নাকি অনেক বড় হয়ে গিয়েছিস, হবারই কথা। কম দিন তো হলো না আমাকে ছেড়ে আছিস। তোর মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে বাবা। তুই বিয়ে করেছিস খবর পেয়েছি, খুব ইচ্ছে ছিল জানিস তোর বউকে বরণ করে আমাদের বাড়িতে। কিন্তু সেই কপাল কি আমার আছে বল? নিজের একমাত্র সন্তানকেই কাছে রাখতে পারলাম না। আজ প্রায় 25 বছর হলো তোকে দেখি না। কত বড় হয়েছিস রে তুই জানিস? খুব দেখতে ইচ্ছে করে তোকে। তোর বাবা মারা যাওয়ার পরে আমি বলতে গেলে একাই হয়ে গেছি। মাঝে মাঝে অনেক একা একা লাগে জানিস। অনেক অভিমান জমে আছে না তোর মায়ের উপর? মাকে পালে ক্ষমা করে দিস বাবা। আমি তোকে ভালোভাবে রাখতে চেয়েছিলাম, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমি চাই না তুই এই বাড়ির আশেপাশে আসিস। এই বাড়ির সব কিছু কেড়ে নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু তোকে হারাতে পারবো না। তাই তো এতগুলো বছর তোকে এই বাড়ি থেকে দূরে রেখেছি। এবারে সর্বনাশা বাড়ি, অনেক অনেক বছরের অন্যায় লোভ লালসা এই বাড়িকে ঘিরে ধরেছিল। আমি চাইনি এইসব পাপ তোর ধারে কাছে আসুক, তাই আমি নিজে থেকে তোকে রেখে এসেছি তোর মামার কাছে। আমি ছাড়া এই দুনিয়াতে তোর সব থেকে আপন তোর মামা। তোকে মানুষ করার জন্য বিয়ে করেনি ভাইটা। যাই হোক, বাদ দে এইসব কথা। আচ্ছা, তুই যে বিদেশ থাকিস ওখানে ভালো খাবার পাওয়া যায় তো? তুই কি আগের মতোই আছিস দেখতে? আমাকে তোর আর তোর বউয়ের একটা ছবি দিস, বাকি জীবন সে ছবি দেখিয়ে আমি কাটিয়ে দেব। অনেক কথা বলে ফেলেছি, তুই এমনিতে অনেক ব্যস্ত থাকিস। ভালো থাকিস বাবা, আর কখনো যদি দেশে আসিস তাহলে আমাকে কিন্তু জানাবি। নিজের যত্ন নিস, অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। ইতি তোর মা। চিঠি পড়া শেষ হতেই দুকরে কেঁদে উঠল মনময়।
নিজেকে শক্ত করো মনময়, এইভাবে ভেঙে পড়লে কি চলে বলো?
মায়ের জন্য আমার অনুভূতিটা তুমি বুঝতে পারবে না। তুমি কেন, কেউই বুঝতে পারবে না।
আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের উচিত ওনার দিকে প্রার্থনা করা।
আচ্ছা সেজুতি, কি এমন দোষ করেছি আমি? হ্যাঁ, কি দোষ করেছি যে নিজের মায়ের কাছে থাকতে পারলাম না?
মনময় মনময় প্লিজ শোনো, যাকে ভালো শুনে হয় তাই না?
মাকে ছেড়ে কিভাবে ভালো থাকা যায়? আমি কি ভালো আছি তা শুধু আমিই জানি।
এভাবে কেঁদো না। আচ্ছা শোনো, একবার বাংলাদেশে যাবে?
আমিও তাই ভাবছি।
আজ প্রায় 2 বছর হলো মনময়ের মা মারা গেছে। 1 বছর আগের চিঠি আজকে হাতে পেল মনময়। মায়ের জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে আজ। যার সাথে জীবনে কখনো দেখাই হয়নি তার জন্য এত কষ্ট কারো হয়? হ্যাঁ হয়, কারণ তিনি মনময়ের মা। মায়ের সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক। মনময় বয়স যখন 2 কি 2.5 বছর তখনই মনময়ের মা মনময়কে দিয়ে দেয় তার মামার কাছে। মনময়ের বাবা জমিদার মাধব নারায়ণ ছিলেন শ্রীপুরের জমিদার। মনময়দের পূর্বপুরুষ জমিদার ছিলেন। শ্রীপুরে রয়েছে মনময়দের বিশাল জমিদার বাড়ি। এই জমিদারের একমাত্র উত্তরাধিকার হলো মনময়। মনময় যেহেতু ওখানে থাকে না, তাই আগে মনময়ের মা আর কিছু বিশ্বস্ত কাজের লোক ছিল শ্রীপুরের জমিদার বাড়িতে। কিন্তু আজকে বাড়িতে কেউ নেই। মনময়ের বাবা মনময়ের জন্মের 2 বছরের মাথায় মারা যান। মনময়ের বাবার মৃত্যু নিয়ে শ্রীপুরে একটা গুজব রয়েছে, সেসব নিয়ে তেমন কিছুই জানে না মনময়। তবে কোনো একটা কারণে মনময়ের মা মনময়কে বাড়িতে রাখেনি। মনময়ের বড় একটা বোন ছিল, যখন তার 5 বছর বয়স তখন নাকি কোনো এক অদ্ভুত কারণে তার মৃত্যু। হয়তো সেই ভয়ে মা মনময়কে আলাদা করে রেখেছিল। কিন্তু আজ যেন সে বাড়ির কথা আর মায়ের কথা খুব মনে পড়ছে মনময়। মন্দার ভাবতে ফিরে যাবে নিজের দেশে, সাথে নিয়ে যাবে স্ত্রী সেজুতি আর পাঁচ বছরের মেয়ে মেয়ে। পরদিন সকালের কথা, নাস্তার টেবিলে বসে আছে মনময় মেন্ময়ী আর সেজুতি।
একটা বিষয় জানানোর ছিল তোমাকে।
কি বিষয়?
আমরা সামনের সপ্তাহের সোমবার বাংলাদেশে যাচ্ছি।
ও আচ্ছা, তো কয়দিনের জন্য যাচ্ছি আমরা?
আমরা একেবারে চলে যাব।
মানে কি বলছো এগুলি?
আমি অনেক ভেবে দেখেছি, আমরা যাচ্ছি এটাই ফাইনাল।
কিন্তু মনময়,
আমাকে বাধা দিও না প্লিজ, আমরা বাংলাদেশে যাচ্ছি।
করে মনময়ের এই সিদ্ধান্ত ঠিক মেনে নিতে পারছে না সেজুতি। এত বছর পর কেন বা মনময় বাংলাদেশে ফিরে যেতে চাইছে, এদিকে কিছুতে বোঝাতে পারছে না মনময়কে। তাছাড়া ওদের মেয়ে মেন্ময় জন্মের পর থেকে বাংলাদেশে যায়নি, ওখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হবে। কিন্তু কিছুই করার নেই, মনময় বলে দিয়েছে এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। তাই সেজুতি প্যাকিং করার কাজও শুরু করে দিল। দেখতে দেখতে কিভাবে যে সাত দিন পার হয়ে গেল তা বুঝতেই পারল না কেউ। আজকে দুপুরের ফ্লাইটে কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল মনময়, সেজুতি আর ওদের একমাত্র মেয়ে মেন্ময়ী। টানা 32 ঘন্টা জার্নি করে অনেক ক্লান্ত হয়ে গেল সেজুতি আর মেন্ময়ী। তাই সেদিন রাত্রে ওরা একটা আবাসিক হোটেলে কাটিয়ে দিল, পরদিন সকালে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। অনেক বছর পর বাংলাদেশে এসে অদ্ভুত এক ধরনের শান্তি লাগছে মনময়ের। বাংলাদেশে এসে বেশ মজাও পাচ্ছে মেন্ময়ী, সব মিলিয়ে খুব ভালো লাগছে মনময়ের। কিন্তু কেন যেন সেজুতি আসার পর থেকে অনেকটা চুপচাপ হয়ে আছে।
নামতে হবে, আমরা এসে গিয়েছি।
আপু, এত বড় বাড়ি!
হ্যাঁ আম্মু, তোমার ভালো লেগেছে?
হ্যাঁ আপু। আচ্ছা আপু, এবারে কে থাকে?
এখন থেকে আমরাই থাকবো মা।
তাই?
কি হলো সেজুতি, মন খারাপ?
না, তোমাদের বাড়িটা দেখছি অসাধারণ, আসলে অনেক সুন্দর।
চলো ভিতরে যাই।
বাইরে থেকে মনময়ের জমিদার বাড়িটা যত সুন্দর লাগছিল সেজুতির কাছে, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ভেতরটা। সেজুতি আগে কখনো এত বড় বাড়ি দেখেনি। এত সুন্দর বাড়ি যে আজকালকার দিনেও পাওয়া যাবে তা ভাবাই যায়। আজকাল প্রায় সব জায়গাতেই 10-15 তলা বাড়ি ছাড়া আর কোনো তেমন বাড়ি চোখেই পড়ে না। মনময়ের বাড়ির কথা মুখে সে অনেক শুনেছে, কিন্তু এতটা সুন্দর তা ভাবতে পারে। বাসার চারিদিক ভালো করে দেখতে লাগলো সেজুতি আর মেন্ময়ী। এরকম বাসার কথা শুধু গল্পের বইতেই পড়েছে সেজুতি। মনময়ের বাড়ির চারিদিকে গাছ, বাড়ির ঠিক সামনে অনেক বড় ফুলের বাগান, জানালা দিয়ে বাগানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেজুতি। খুব ভালো লাগছে আজ অনেক দিন পরে এত খোলামেলা জায়গায় আসতে পেরে।
ভালো লাগছে জায়গাটা?
হ্যাঁ, খুব ভালো লাগছে।
যাও ফ্রেশ হয়ে নাও, করিম চাচা খাবার দিয়েছে টেবিলে,
পরে খাবো। আচ্ছা মনময়, একটা কথা বলি।
বলো।
এত সুন্দর বাড়িতে কেউ থাকতো না কেন?
কোথায় কেউ থাকতো না, আমার মা তো থাকতেন, সাথে করিম চাচা আর তার মেয়ে।
না মানে আমি অন্যভাবে বলছি।
আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।
আসলে এত বড় বাড়িতে মাত্র মা, করিম চাচা আর তার মেয়ে থাকতো, মাত্র তিনজন। মাত্র তিনজন কেন মনময়?
আমাদের তেমন কেউ নেই, তাই মাত্র তিনজনই ছিল।
তোমার বাবা কি একা ছিলেন? আমি যতদূর জানি তোমার তিনজন পিসি আছে।
আমার পিসিরা বাবার থেকে বয়সে অনেক বড় ছিল। ওনারা এখন মনে হয় কেউ বেঁচেও নেই।
আচ্ছা ওনারা এই বাড়িতে আসতেন না কেন?
ওনারা ভাবতেন আমার বাবার মৃত্যুর জন্য আমার মা দায়ী, তাই আসতেন না।
আমি তোমার কোনো কথা না মেনে নিতে পারছি না, মানে আমার মনের ভেতর জানি কেমন কেমন করছে।
বাদ দাও তো, এখন খেতে এসো, অনেক খিদে পেয়েছে।
আচ্ছা মনময়, মৃন্ময় কোথায়? হ্যাঁ আমার মেয়েটা কোথায়?
আরে আছে আশেপাশে, এত চিন্তা করো কেন?
না একটু আগেও মৃন্ময়ের গলা আমি শুনেছি, কিন্তু এখন আর পাচ্ছি না। আই মনময়,
দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। আম্মু, এই আম্মু, মৃন্ময়ী।
হঠাৎ করে মৃন্ময়ের গলার আওয়াজ না পায় দিশেহারা হয়ে মেয়েকে খুঁজতে থাকে সে যদি। কোনো এক অদ্ভুত কারণে ওর খুব ভয় লাগছে, ঠিক কি কারণে ভয় লাগছে তাও নিজেও বুঝতে পারছে না। এদিকে এত বড় বাড়িতে মাত্র তিনজন মানুষ থাকতো, এই ব্যাপারটা জানার পর থেকেই এক অদৃশ্য ভয় ভর করেছে সেজুতির মনে। মনময়ের পিসিরা কেনই বা এ বাড়িতে আসতেন না আর কেনই বা এই বাড়িতে নিজেদের অংশ নিজেরা বুঝে নেননি তা মাথায় ঢুকছে না ওর। তবে কি এই বাড়িতে এমন কোনো সমস্যা আছে যা মনময় জানে না? না, আর মাথা কাজ করছে না ওর। এদিকে অনেক খুঁজে শেষ পর্যন্ত তিনতলার সব থেকে বড় রুমটায় পাওয়া গেল মৃন্ময়ীকে।
মৃন্ময়ী, আম্মু তুমি এখানে? তোমাকে কত খুঁজছিলাম আমরা, কি করছো এখানে?
খেলছিলাম বাবা।
এখানে এসেছো তা আমাদের বলে আসেনি কেন মা? তোমাকে না বলেছি যে আমাকে না বলে কোথাও যাবে না?
মা এইটা আমাদের বাসা তো, তাই বলিনি, সরি, আর হবে না।
চলো মা আমার সাথে চলো, খেয়ে নেবে।
আমি তো খেয়েছি মা।
পরে খেলবে মা, এখন চলো
চলো নিচে যাই। কিন্তু মা যদি টুকটুকি তখন না খেলে?
খেলবে মা, আমি টুকটুকিকে বলে দেবো যেন ও তোমার সাথে খেলে।
আচ্ছা চলো যাই।
আর দাঁড়াও তো, মৃন্ময়ী টুকটুকিটা কে মা?
কি হয়েছে তোমার সেজুতি, এসব কি ধরনের প্রশ্ন?
আমি প্রশ্নটা মৃন্ময়কে করেছি, ও উত্তরটা দিবে।
অদ্ভুত তো, এই যে ওর পুতুলটা, এটাকেই তো টুকটুকি বলছে, ও তো এটা নিয়েই খেলছিল।
তাই
চলো তো আম্মু আমরা নিচে যাই।
তাই রেগে মৃন্ময়কে নিয়ে তিনতলা থেকে নিচে চলে এলো মনময়। এইসব কি শুরু করেছে সে যদি, এইটুকু বাচ্চার সাথেও এমন করতে হবে? নিজের মনে অজানা ভয়ের কারণে ছোট বাচ্চার সাধারণ পুতুল খেলাকেও ও স্বাভাবিকভাবে নিতে পারছে না, কিছু বললেও বুঝতে চায় না। এভাবে চলতে দেয়া যায় না, অজানা এই ভয় সেজুতির মনে আস্তে আস্তে অনেকটা জায়গা দখল করে নেবে। তার আগেই যা করার করতে হবে মনময়কে। খাবার মুখে যদি মেটার একদম ঠান্ডা হয়ে গেল মনময়। করিম চাচার রান্নার হাত যে এত ভালো তা ভাবতেও পারেনি মনময়, প্রায় অনেকটা খেয়ে নিয়েছে। করিম চাচার রান্নাকে সেজুতির মুডও হালকা ভালো হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিল মনময়। এই তিন দিন যা ধকল গেছে একটু না ঘুমলেই না। শুতে শুতে ঘুমের রাত্রি ডুবে গেল মনময়, প্রায় দুই ঘন্টা পর ঘুম ভাঙল। একি সেজুতি আর মৃন্ময় কোথায়? খাট থেকে নেমে আশেপাশে দেখতে লাগলো মনময়। না বারান্দায়ও নেই। হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হয়ে খুঁজতে লাগলো সেজুতি আর মৃন্ময়কে।
সেজুতি কোথায় যে গেল এই সময়? এই সেজুতি,
আমি এখানে মনময়।
তুমি লাইব্রেরিতে কি করছো?
বই পড়ছি। তুমি জানো না যে আমি বই পড়তে কতটা ভালোবাসি?
হ্যাঁ কিন্তু মৃন্ময় কোথায়?
ও খেলছে।
ও আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাকে।
করো।
তোমার মন ভালো হয়েছে?
কেন বলো তো?
তোমাকে অনেকদিন পরে আবার আগের মতো।
তোমার সাথে বিয়ের পর থেকে তার বই পড়তেই পারিনি করি, তাই আজকে বইতে অনেক ভালো লাগছে।
ও আচ্ছা, এখন আমার থেকে বইয়ের দাম বেশি তোমার কাছে?
ঠাট্টা করো না তো মনময়।
মৃন্ময় কোথায় দেখছি না যে,
খেলছে বাগানে।
ও আচ্ছা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি।
তাড়াতাড়ি ফিরো কিন্তু। এতগুলো দিন পর নিজের গ্রামে এসে বেশ ভালো লাগছে মনময়ের। তার উপর আজকে দুপুরের ঘুমটাও দারুণ হয়েছে। এদিকে সেজুতের মনটাও আগের থেকে ভালো হয়ে গেছে। গ্রামে ফিরতে পেরে আলাদা এক ধরনের শান্তি অনুভব করছে মনময়। এই জন্যই মনে হয় বড় বড় কবিরা নিজের মাতৃভূমিকে নিয়ে এত কবিতা লিখেছে। গ্রামের প্রায় সব অনেকটাই ঘুরে গেছে, বাড়িতে ফিরল মনময়। অনেক ক্লান্ত লাগছে তার, আর লাগবে নাই বা কেন। আজকে যা হাতা হয়েছে বাসায় ফিরে বেশ অনেক সময় নিয়েই গোসল করলো মনময়। এদিকে খাবার টেবিলে খাবার নিয়ে মনময়ের জন্য অপেক্ষা করছে সেজুতি আর মৃন্ময়ী।
কি ব্যাপার, এখনো আসছে না কেন? মা, এটা কিসের তরকারি?
ওটা পাঁঠার মাংস আম্মু।
আমি এসে গিয়েছি।
এত দেরি করলে যে?
মা, এইটা কি?
বললাম তো আম্মু, এটা পাঁঠার মাংস।
আমাকে তাড়াতাড়ি দাও, খিদা পাইছে।
মৃন্ময়ী, তুমি এভাবে কথা বলছো কেন?
আচ্ছা বাবা, খেতে চাইছে তো, দাও না।
না, দাঁড়াও তো, ও এইভাবে এ ভাষায় কেন কথা বলবে?
আচ্ছা আমি দিচ্ছি, এই নাও মা, খাও।
ও তো কখনো পাঁঠার মাংস খায় না।
আহা, ছাড়ো তো, বাচ্চাটা খাচ্ছে।
আমি উঠছি।
কিছুই তো খেলে না তুমি।
খেতে ইচ্ছে করছে না। রাতে প্রায় না খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠে গেল সেজুতি। এখানে আসার পর থেকে এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে ওর। মনময়কে বুঝিয়ে বলতে পারছে না কেন এমন করছে ও, কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে। আচ্ছা কেন এমন করছে ও, আর ভাবতে পারছে না সেজুতি। খাট থেকে তাড়াহুড়ো করে নেমে সোজা চলে গেল লাইব্রেরিতে। একমাত্র বই পড়ে নিজের মনের অশান্তি দূর করতে পারবে। মনময়দের এই জমিদার বাড়ির মধ্যে সেজুতি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই লাইব্রেরিটা। অনেক বই আছে এখানে, চারিদিকে শুধু বই আর বই। মনময়দের বাড়িতে বই পড়ার চল ছিল তা দেখিয়ে বোঝা যাচ্ছে। হাতে ডান পাশের বুকশেলফ থেকে একটা কবিতার বই বের করলো সেজুতি। এদিকে পাশের রুম থেকে ভেসে আসছে মনময়ের নাম থাকা শব্দ। যা, বাবা আর মেয়ে মিলে ঘুমিয়ে পড়েছে তাহলে, এখন বেশ শান্তি মতো বই পড়া যাবে। কবিতার বইটা খুলল সেজুতি। প্রথম পাতায় চোখে পড়ল একটা কবিতা, প্রায় জোরে জোরে পড়তে লাগলো সেজুতি।
দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়।
রান্নাঘরে কিসের শব্দ?
না, ভুল শুনেছি, মেবি একবার কি দেখে আসবো। যাই দেখে আসি।
এসে মৃন্ময়,
আমারে তখন খাইতে দিবি না, এখন এই হাতে খাইবা, আমি একটু খাইয়া নি, কতদিন খাইতে পারি না মাংস।
ময়লার বালতি থেকে কি কি করে খাচ্ছ তুমি? এগুলি কি হচ্ছে মনময়? না মনময়, মনময়,
মৃন্ময় ময়লার বালতি থেকে তুলে তুলে ময়লা খাচ্ছে। উফ, কি ভয়ানক সে দৃশ্য! এই দৃশ্য দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। জোরে জোরে ডাকতে থাকে মনময়কে। এদিকে চোখের সামনে মৃন্ময় ময়লা খাচ্ছে, সারা শরীরে যা জোর ছিল তার সবটুকু দিয়ে দৌড় দিল সেজুতি। কিন্তু এ কি, এত বড় বাড়ির কোন ঘরটায় যে নড়ে থাকে, মাথায় কাজ করছে না ওর, তাও দৌড়াতে থাকে প্রাণপণে। কিছুতেই খুঁজে পাচ্ছি না ওদের ঘর। প্রায় 20 মিনিট দৌড়ে খুঁজে পাই লাইব্রেরি, আর কিছু না ভেবে ঢুকে পড়ে লাইব্রেরির ভেতরে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি সেজুতি, কি করবে কিছু বুঝতে পারছে না। সেদিন রাত্রে লাইব্রেরিতে কাটায়ও,
পরদিন সকালে মন্ময় ডাকাটাকে শব্দ কানে এলে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে সেদিকে।
সেজুতি, এই সেজুতি কোথায় যে গেল?
বাবা মায়ের কাছে যাব।
যাব বাবা? তোমার মা যে কোথায় গেল? এই এই যে তোমার মা। এই সেজুতি কোথায় ছিলে? কি হলো, কথার উত্তর দাও।
তাই না মন্ময়?
এটা কেমন কথা? সকাল সকাল কি শুরু করলে বলো তো?
আমি আর কিছু বলতে চাই না।
কি হয়েছে বলবে তো?
তোমার মেয়ের কাছে জানতে চাও, ও ভালো জানে।
আবার আবার ওকে নিয়ে পড়লে তুমি? মিনময়ী আম্মু তুমি ঘরে যাও, আর সেজুতি তুমি আমার মেয়েকে দোষ দেওয়া বন্ধ করো প্লিজ।
করিম চাচা কোথায় দেখছি না যে?
চাচা আজ সকালে গ্রামে গেছে, 10-12 দিন পরে আসবে।
এত বড় বাড়ির দেখাশোনা তাহলে কে করবে?
করিম চাচা একজনকে বলে গেছে, ঠিক সময় মতো চলে আসবে।
কে আসবে
তা দেখা যাবে। শোনো আমি একটু কাজে যাব, আসতে দেরি হতে পারে।
আমি একা মৃন্ময়ীকে নিয়ে থাকতে পারবো না, প্লিজ মন্ময়।
এইসব বাড়াবাড়ি একদম করবে, বাসার বাইরে যাবে না একদম, আমি আসছি।
আমরা আজকে কাহিনীতে প্রথম পর্বে দেখলাম মন্ময় তার স্ত্রী সেজুতি এবং মেয়ে মৃন্ময়কে নিয়ে বাংলাদেশের বাইরে থাকত এবং সে বহু বছর পরে ফিরে আসে এবং তার মা মারা যাবার আগের লেখা একটি চিঠি মা মারা যাবার বেশ পরে তার হাতে পৌঁছে এবং সেই চিঠি পড়ে মন্ময় পৌঁছে যায় তাদের গ্রামের বাড়ি, অর্থাৎ তাদের পূর্বপুরুষের বাড়ি। তার পূর্বপুরুষ জমিদার ছিল, শ্রীপুরে একটি বিশাল জমিদার বাড়িতে সেখানে এসে হাজির হয় এবং সে বিশাল অট্টালিকায় মাত্র তিনজন মানুষ না, আরেকজন আছেন করিম চাচা, যিনি রান্না করে দেন সে। এবং এত বড় বাড়িতে মন্ময়ের মা মারা যাবার আগেও শুধু তিনজনই থাকতেন সেটা ভেবে সেজুতি খুব অবাকও হয় এবং মন্ময়কে প্রশ্নও করে। এবং কোন এক কারণে মন্ময়ের মা খুব ছোট থাকতে মন্ময়কে দিয়ে দেয় তার মামার কাছে মানুষ হতে, সেখানেই মন্ময় বড় হয়। এবং জানা যায় যে মন্ময়ের একটা ছোট বোন ছিল যে 5 বছর বয়সে খুব অদ্ভুত ভাবে মারা যায়। এই বাড়িটি ভবিষ্যত কিনা তাও জানি না, কিন্তু কেন মন্ময়ের মা মন্ময়কে নিজের কাছ থেকে এত দূরে সরিয়ে রেখেছিল সেটা আমরা এখনো কিছু জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু রহস্য তো অবশ্যই আছে। তার মার সঙ্গে মন্ময়ের যে পিসিরা ছিল তাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ তারা ভাবতেন যে মন্ময়ের বাবার মৃত্যুর জন্য মন্ময়ের মাই দায়ী। এবং হঠাৎ করেই এত বড় বাড়িতে মৃন্ময়ী হারিয়ে যায় সেজুতির মেয়ে এবং সেজুতি তাকে খুঁজে পায় বড় একটি রুমে এবং সেখানে সে বলে যে সে টুকটুকির সঙ্গে খেলছিল, আর টুকটুকিকে সেটাও কিছু জানা যায় না। ইতিমধ্যে আবিষ্কার করে ফেলে সেজুতি একটি বিশাল লাইব্রেরি, সেজুতি বই পড়তে খুব ভালোবাসত, লাইব্রেরিতে বই পড়া শুরু করে দেয়। হঠাৎ করে আবিষ্কার করে যে তার মেয়ে মৃন্ময়ী ময়লার বালতি থেকে ময়লা তুলে খাচ্ছে এবং অদ্ভুত কণ্ঠস্বরে কথা বলছে। সে যদি ভীষণ ভয় পেয়ে যায়, সে এই দৃশ্য আর দেখতে পারে না এবং সে চিৎকার করে মন্ময়কে ডাকতে থাকে এবং কোথাও মন্ময়কে সে খুঁজে পায় না, কি করবে কিছুই বুঝতে পারে না এবং মন্ময়কে কোথাও সে যদি খুঁজে পায় না। এবং অবশেষে তাদের দেখা মেলে এবং করিম চাচা কোথায় জানতে চাইলে মন্ময় তাকে বলে যে করিম চাচা গ্রামে চলে গেছে, 10-12 দিন পরে আসবে। স্বাভাবিকভাবে সে যদি প্রশ্ন করে যে এত বড় বাড়ির দেখাশোনা তাহলে কে করবে, এবং মন্ময় তাকে আশ্বস্ত করে যে করিম চাচা একজনকে বলে গেছেন কাজ করে দেবার কথা, তার আসার কথা, যথাসময় সে হাজির হবে। তখনই সে যদি বলে যে এত বড় বাড়িতে সে মৃন্ময়কে নিয়ে কোনোভাবেই একা থাকতে পারবে না এবং শেষে দেখি যে মন্ময় তাকে বাড়াবাড়ি করতে না বলে বাসায় থাকতে বলে এবং বলে সে আসছে। তারপরে কি হবে সেটা জানবো আমরা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আবার ফিরে আসছি দ্বিতীয় পর্বের পর।
ABC Radio 89.2 FM. Guasha. ABC Radio 89.2 FM.
সকালে নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে গেল মনমোহন। মনমোহন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভয় করতে থাকে সেদিকে। নিচতলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দোতলায় উঠে নিজের ঘরে গিয়ে বসে থাকে সেদিকে। সেজুদের পাশেই বসে খেলছে মৃন্ময়ী। প্রায় একটু পরপর আর্চিত মৃন্ময়ীর দিকে তাকাচ্ছে সেজুদি। কালকে রাতে সে ভয়ানক রূপ কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। কিন্তু মৃন্ময়ী কাল রাতে কেন এমন করবে? আচ্ছা, ওকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো এগুলো? কিসব ভাবছে এসব সেজুদি? হয়তো ওরই কোথাও ভুল হচ্ছে, তাও মনে একটা ভয় থেকেই যাচ্ছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা অতি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক এমন সময় বাড়ির মেইন গেটের কাছে এসে দাঁড়ালো এক ছায়া মূর্তি।
যাবো না? থাক না, যাই। মনে হয় মনময় তাড়াতাড়ি ফিরে এসেছে। আপনি?
আমি সে নাকি? এই বাড়িতে নাকি কামের লোক লাগবো?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তাহলে আসুন আসুন, ভেতরে আসুন। এই বাড়িতে কাজের লোক লাগবে।
আমি জানি এই বাড়িতে লোক লাগবো।
আপনাকে কিন্তু সারাদিন থাকতে হবে, হ্যাঁ? বাড়ির সব দায়িত্ব আপনার উপরে।
ও, আমি তো এখানে থাকি, আর এই বাড়ি তো আমারও, আমারই তো দায়িত্ব।
তাহলে কাজ শুরু করে দেন।
আমি আপনারে কিছু কথা কইয়া গিয়ে।
কি কথা?
আমি কিন্তু বেটা মানুষের সামনে যাই না।
ও আচ্ছা, ওটা কোনো সমস্যা না, তোমাকে কোনো পুলিশ মানুষের সামনে যেতে হবে না।
আরেকটা কথা হইলো, আমি কিন্তু দিনে অন্য বাড়িতেও কাম করি।
মানে তাহলে এই বাড়ির কাজ কখন করবে?
কেন, আমি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকুক, আমি আপনার কাম কইরা দিলেই তো হইছে।
ঠিক আছে, করো কাজ।
ব্যাপারটা ভালো না লাগলেও পিনাকিকে হ্যাঁ বলে দিল সেজুদি। আজকালকার দিনে কাজের লোক পাওয়া যায় না, আর তাছাড়া পিনাকি থাকলে সেজুদির আর ভয় করবে না। তাই আর সাত পাঁচ না ভেবে পিনাকিকে রাখতে রাজি হয়ে গেল সেজুদি। পিনাকি কাজ শুরু করার সাথে সাথে একটা জিনিস চোখে পড়ল সেজুদি। কোনো মানুষ এত তাড়াতাড়ি কাজ করতে পারে এবং এত নিখুঁত ভাবে তা আগে দেখেনি সেজুদি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিনাকির কাজ করা দেখতে লাগলো। মাত্র দুই ঘন্টার মধ্যে বাড়ির সব কাজ একা হাতে টপটপ করে ফেললো পিনাকি। প্রথম প্রথম বিরক্তি হলেও এখন পিনাকির কাজ দেখে বেশ খুশি লাগছে সেজুদি। রাত 11টার দিকে বাসায় ফিরল মনমন। বাসায় ঢুকেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। কাল থেকে নতুন অফিসে জয়েন করবে মনমন, আর কাল থেকে বাসায় আসতেও রিকার্ড হবে। আর সকালে অফিস আছে দেখে সেজুদি আর কোনো প্রশ্ন করলো না মনমনকে। রাত 12:45 মিনিট। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো সেজুদি, কিছুতেই তার ঘুম আসছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে পড়ল, না এভাবে থাকা যাচ্ছে না, ঘুম যখন আসছেই না তখন বই পড়েই সময় কাজে লাগানো উচিত। উঠে লাইব্রেরিতে চলে গেল সেজুদি, আর লাইব্রেরিতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল। সেজুদি কিছুটা এগিয়ে গিয়ে সামনের একটা বুকশেলফ থেকে একটা বই নিল। এটা অদ্ভুত ব্যাপার, বইটার কোনো নাম নেই, এটা আবার হয় নাকি? অবশ্যই ভেতরে পাতায় আছে। পাতা উল্টাতেই সেজুদি খেয়াল করলো যে বইটা সে হাতে নিয়েছে সেটা আসলে কোনো বই নয়, এটা একটা ডায়েরি। ভেতরে গোটা গোটা হাতের লেখা। কি করবে বুঝতে না পেরে লেখাগুলো পড়তে লাগলো সেজুদি। আস্তে পড়তে ভয় লাগছিল তার, তাই কিছুটা জোরে পড়তে লাগলো। আমার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলছে আমার সাম্রাজ্য। আমি জানি আমি এখন কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আমি যা দেখি তার কেউ দেখে না। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছি আমি আর আমার সাম্রাজ্য। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চোখের সামনে। আজকের এই লেখা হয়তো হাজার বছর পরে কারো চোখে পড়বে, কিন্তু তার আগেই সব শেষ। আজ থেকে ঠিক 27 বছর পরে আবার ফিরে আসবে সে, তাকে কেউ আটকাতে পারবে না। আমি কে? কে ওখানে? কে?
আমি খিদাবাই গ্রামার, খাইতে দে।
না, আমার সাথে কেন এমন হচ্ছে? হ্যাঁ, আমি কি ভুল দেখছি? হ্যাঁ, উমা, কি চাপা? বাসা কি হয়েছে?
মনময় কোথায়? হ্যাঁ, মনময় কোথায়?
আমি তো বেটা আমাকে সামনে যাই না। ঘরে কেন ঘুমাবো?
আমিও তোর রক্ত খাওয়ার অপেক্ষায় ছিলাম।
তাই পিনাকি, তাই? হ্যাঁ, তুমি এমন করছো কেন পিনাকি? তাই কি হয়েছে মা? মা, কেউ একটু পানি আনো না। হ্যাঁ, কেউ একটু পানি আনো না প্লিজ।
দড়াইছে, দড়াইছে তো। মৃন্ময় চিৎকার করে বলে উঠলো, ওর পাছার মাংস চাই। ভয় টিকতে না পেরে সে যদি চিৎকার করে ডাকতে লাগলো মনময়কে, কিন্তু মনময়ের বদলে ছুটে আসে পিনাকি। কিন্তু এই কি, পিনাকি আর মৃন্ময়ের গলার আওয়াজ একদম বদলে গেছে। এরা একে অপরকে খেতে চাইছে। মৃন্ময় বলছে মাংস খাবে, পিনাকি বলছে রক্ত। ভয়ে জোরে কাঁদতে লাগলো সে যদি। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মৃন্ময়, কিন্তু তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে পিনাকি। এদিকে মেয়েকে কোলে নিয়ে প্রাণপণে জলের জন্য কাঁদতে থাকে সে যদি। কিন্তু পিনাকি হাসতে হাসতে চলে যায়। ভয় জড়সড়ো হয়ে মেয়েকে নিয়ে ভোর পর্যন্ত লাইব্রেরিতে ঠায় বসে থাকে সেজুতি। কদিন পরে খাবার টেবিলে এসে জোরে জোরে সেজুতিকে ডাকতে থাকে মনময়, কিন্তু কেউই কোনো সাড়া দেয় না। করবে বুঝতে না পেরে টেবিলে বসে থাকে মনময়। তাই 15 থেকে 20 মিনিট পরে মেয়েকে কোলে নিয়ে খাবারের টেবিলের সামনে এসে দাঁড়ায় সেজুতি।
তুমি
কি সারা রাত আদৌ বাসার ভেতরে ছিলে মনময়?
বাসায় থাকবো না তো কোথায় যাব? আমি আমাদের রুমে ঘুমাচ্ছিলাম।
তুমি কিভাবে জানলে তাহলে যে আমি রাতে ঘরে ছিলাম না?
সকালে তোমাকে দেখিনি তাই জানতে চাইলাম।
আমাকে যখন দেখোনি তাহলে খুঁজতে গেলে না কেন?
তুমি তো আর 5 বছরের বাচ্চা না যে খুঁজতে যাব।
তোমাকে রাতে কতবার ডেকেছি জানো তুমি সেটা?
কোথায়? আমি তো কিছু শুনতে পাইনি।
বাসার কাজের লোক শুনতে পায় আর জমিদার পুত্রের কানে যায় না শব্দ, তাই না?
কাজের লোক? কাজের লোক কোথায় ছিলে? করিম চাষে তো চলে গেছে।
পিনাকি নামের একজনকে বিয়ে গেছে, কেন তুমি জানো না?
আমি সকালে উঠে তো কাউকেই দেখতে পেলাম না।
কি কি বলছো তুমি, কাউকে দেখতে পাওনি?
না। আচ্ছা, তোমাকে বোকা বানিয়ে চুরি করে পালিয়ে যায়নি তো?
চলো তো তুমি আমার সাথে। পিনাকি, আই পিনাকি, পিনাকি, এ কি, ও তো এই রুমেই থাকে, কোথায় গেল তাহলে?
সেজুতি তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো।
কেন বলছো আমি কেন পাগল হব মনময়?
এই রুমটা ভালো করে দেখো, এই রুমে মিনিমাম 10 বছর ধরে কেউ ঢুকে না। দেখো ভালো করে দেখো রুমের অবস্থা।
সত্যি তো মনময়, আমি কি আসলে পাগল হয়ে গিয়েছি? হ্যাঁ বলো না, বলো না মনময়। আচ্ছা মৃন্ময় তো দেখেছে, ওকে ওকে দেখে তুলি, দাও দাও মৃন্ময়। আম্মু, মা।
হ্যাঁ মা বলো।
আম্মু কাল রাতে তুমি এমন করছিলে কেন?
কখন মনে নেই তো?
মনে নেই? ও আচ্ছা আচ্ছা। আম্মু তুমি পিনাকিকে দেখেছো না, কাল যে এসেছিল যে অনেকগুলো কাজ করলো যে মা? হ্যাঁ ওই যে ওই মহিলাটা।
কে, টুকটুকি মা?
না 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 পিনাকি, ও যে কাল যে এলো কাজ করার জন্য,
ওটাই তো টুকটুকি মা।
আমার আর ভালো লাগছে না, এগুলো বন্ধ করো প্লিজ।
মন্ময় নাকি পিনাকিকে দেখেনি, মন্ময় যেন মানতেই চাইছে না এই বাড়িতে ওরা তিনজন ছাড়া আর কোনো কাজের লোক আছে। তাই মন্ময়কে প্রমাণ দিতে মন্ময়কে নিয়ে পিনাকি যে রুমে থাকে সে রুমে যায় সে রুমে। কিন্তু এই ঘরে তো কেউ নেই, আশেপাশে ধুলো ময়লায় ভরে আছে এই রুমটা, যে কেউ দেখলেই বলবে এই রুমে মিনিমাম 8-10 বছর ধরে কেউ ঢোকেই নেই। তাহলে কি পিনাকি নামের কেউ নেই? কাল থেকে যা হয়েছে তা সব সেজুতির ফুল, মৃন্ময় তো দেখেছে পিনাকিকে, ও তো বলতে পারবে। তাই মৃন্ময়কে প্রশ্ন করতে থাকে সেজুতি, কিন্তু মৃন্ময় পিনাকিকে টুকটুকির মা বলছে। কিন্তু কেন? এদিকে সেজুতি একদম ভেঙে পড়েছে, এভাবে চলতে থাকলে পুরো পাগল হয়ে যাবে ও। এরপর 2 দিন কেটে গেল, কিন্তু পিনাকি আর এলো। কিন্তু কি সব সেজুতির মনের ভুল, নাকি পিনাকি ওর কল্পনা? সেজুতির মাথা কাজ করছে না একদম, ও না পারছে কাউকে বিশ্বাস করাতে, না পারছে নিজে টিকে থাকতে। কিন্তু এভাবে আর কতদিন? সেজুতি যেন ক্লান্ত হয়ে পড়েছে, হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। এদিকে মনময় ক্রমশ বিরক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা মনময় যেন বিশ্বাস করছে না ওর কথা। আর পিনাকি যাওয়ার পর থেকে তেমন কিছুই ঘটেনি, তাই ভেবে সেজুতি শান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তার জন্য সামনে যে অপেক্ষা করছে তা ভাবতেও পারছে না ও। একদিন পরের কথা, মেয়ের সাথে গল্প করছিল সেজুতি, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে মেয়ে। ঘুমন্ত মেয়ে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে সেজুতি। কে বলবে যে ছোট্ট বাচ্চাটা মাঝে মাঝে এরকম রূপ ধারণ করে? এসব ভাবতে ভাবতে হঠাৎ কি ভেবে প্রায় দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। লাইব্রেরিতে যে ডায়েরিটা সেদিন পড়েছিল তা পড়া শেষ হয়নি সেদিন, সেজুতি সব প্রশ্নের উত্তর হয়তো আছে ও ডায়েরিতে। লাইব্রেরিতে ঢুকে পাগলের মতো খুঁজতে থাকে ডায়েরিটা, প্রায় 15 মিনিট খোঁজার পর ডায়েরিটা টেবিলের নিচে পাওয়া গেল। দেরি না করে ডায়েরিটা নিয়ে চলে গেল নিজের বেডরুম, তারপর খাটে বসে পড়তে শুরু করে দেয় ডায়েরিটা আবার একদম প্রথম থেকে। সেখানে লেখা আছে, আমার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলেছে আমার সাম্রাজ্য, আমি জানি না আমি এখন কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি, আমি যা দেখি তা আর কেউ দেখে না, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আর আমার সাম্রাজ্য, ভেঙে চুরমান হয়ে যাচ্ছে চোখের সামনে সবকিছু। আজকের এই লেখা হয়তো 1000 বছর পরে কারোর চোখে পড়বে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যাবে। আজ থেকে ঠিক 27 বছর পরে আবার ফিরে আসবে, তাকে কেউ আটকাতে পারবে না। আমি যেমন এর ফল ভোগ করেছি ঠিক আমার বংশধরদেরও এর ফল ভোগ করতে হবেই। আমার এই লেখাগুলো আমার না, আমার এই লেখাগুলো আমার না বলা প্রতিটা প্রশ্নের জবাব দেবে। এই ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে অভিশাপ যার থেকে কোনো নিস্তার নেই। তোমরা প্রস্তুত হও সেই দিনের জন্য যেদিন সে আসবে তার সন্তানকে নিয়ে, কারণ সে এখনো অভুক্ত রয়ে গেছে। জাগতিক সব মায়া কাটিয়ে তোমাকে নিয়ে মেতে উঠবে সে, মেতে উঠবে এক খেলায়, তার শিকার হবে সবাই, হয়তো যাদের কোনো পাপ নেই তারাও। ওকে কোনোভাবে প্রতিরোধ করো না। এই পর্যন্ত পড়ে থেমে গেল সেজুতি, ঠান্ডা এক অনুভূতি ও শির দ্বারা বেয়ে নেমে গেল। এদিকে কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসছে সেজুতি, কিন্তু শরীরে দাঁড়ানোর শক্তি নেই, অনেক কষ্টে উঠে দাঁড়ালো সে যদি খুব ধীরে ধীরে হেঁটে গেল দরজার কাছে। না, অন্য কেউ না, মনময় আজকে তাড়াতাড়ি ফিরেছে। তারপর শান্তির একটা নিঃশ্বাস ফেলল সে যদি।
এত দেরি লাগে দরজা খুলতে, কি করছিলে?
না মানে শুনতে পাইনি, তাই তো দেরি হয়ে গেল, সরি।
আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আজ রাতে আর খাবো না।
ও আচ্ছা। মনময়,
আমি ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলছি।
এখন আবার কে এলো? খুলবো দরজা? হ্যাঁ না, খুলবো না। কিন্তু মনময় তো আছে, খুলে দেখি।
কেমন আছেন
তুমি? মনময়, 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 তুমি কোথায়? মনময়,
চিল্লানি থামান, আমি টিনা কি?
মনময়, হাই মনময়,
এই কয়দিন অনেক অসুস্থ ছিলাম, তাই আইতে পারি নাই।
তুমি তো মানুষ না,
যে কইতাছে নাফা।
তুমি তুমি একদম এদিকে দিকে আসবে না, একদম কাছে আসবে না, আমি বলে দিচ্ছি তুমি কাছে আসবে না।
আহা, আমি কাম করুন তো, আমার এই বাড়িতে কত কাম আছে।
মনময়, মনময়, তুমি কোথায়? মনময়, প্লিজ এদিকের দিকে আসো।
আমি কিন্তু ব্যাটা গোর সামনে যাই না, কইলাম উনারে ডাইছেন না, কিন্তু ভালো হইব না।
আচ্ছা, তুমি সত্যি মানুষ তো?
আপনার কি মনে হয়?
জানি না। আচ্ছা তুমি যাও, কাজ করো। আর হ্যাঁ, না বলে কোথাও যাবে না জানো, ঠিক আছে?
মনময় ফ্রেশ হতে যখন দোতলায় গেল, ঠিক তখনই আবারও কলিং বেল বেজে উঠল। সে যদি আবারও ভয় আঁকতে উঠল, দরজা খুলতে যা দেখলো তা সেগুলিতে সব চিন্তা ভাবনাকে থামিয়ে দিল। হ্যাঁ, দরজার সামনে পিনাকি দাঁড়িয়ে আছে, পরনে কালো কুচকুচে রঙের একটা শাড়ি। সেজুতির এক মুহূর্তের জন্য সারা শরীর হিম হয়ে গেল, চিৎকার করে ডাকতে থাকে মনময়কে। এদিকে পিনাকি একের পর এক কথা বলেই চলেছে, সেজুতি এতবার ডাকার পরেও কোনো সারা শব্দ পায় না মনময়। এদিকে পিনাকির ভাঙা গলা ভেসে আসছে সেজুতির কানে। সেজুতি বারবার নিজের মনকে বোঝাতে লাগলো যে পিনাকি আসলে ওর বাস্তব, ও শুধু শুধু ভয় পাচ্ছে। অনেক কষ্টে নিজেকে শান্ত করে পিনাকিকে বললো কাজে যেতে। কিন্তু মনময় কোথায়? কোনো সারা শব্দ নেই তো, তা ওর কোনো বিপদ হয়নি তো? মনময়কে চিৎকার করে ডাকতে ডাকতে দোতলায় উঠে আসে সেজুতি।
কোথায় গেলে মনময়?
কি হয়েছে, কাঁদছো কেন?
কোথায় ছিলে তুমি এতক্ষণ?
ওয়াশরুমে ছিলাম, কেন বলো তো? তোমাকে কেন বললাম ফ্রেশ হয়ে আসছি?
তোমাকে আমি এত জোরে জোরে ডাকলাম, তুমি শুনতে পাওনি?
কোথায়, আমি তো মাত্র একবারই শুনলাম তুমি আমাকে ডাকছো।
হ্যাঁ, তুমি আসলে শুনতে পাওনি?
না, শুনতে পেলে কি জবাব না দিয়ে থাকতাম?
আমি তাহলে তোমাকে ডাকিনি?
আচ্ছা, তোমার কি হয়েছে ঠিক করে বলো তো আমাকে।
হ্যাঁ, শুনো না, নিচে না পিনাকি।
মানে কি বলছো এগুলো?
হ্যাঁ, পিনাকি, আমি ভুল করিনি।
সেজুতি, পিনাকি বলে কেউ নেই, কেউ নেই। তোমাকে আর কতবার বলবো বলো তো?
আমার কথা একটু বিশ্বাস করো তুমি, প্লিজ প্লিজ।
বাইরে এত কাজ করে বাসায় ফিরে এইসব দেখতে আমার আর ভালো লাগে না সেজুতি, তুমি আমাকে মাফ করো, দয়া করে বন্ধ করো এইসব।
চলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো, চলো আমার সাথে, আমি তোমাকে দেখাবো।
আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, দেখি তুমি আমাকে কি দেখাতে পারো।
এই যে, এই যে এখানে দেখো, পিনাকি ওখানে দাঁড়িয়ে কাজ করছে, এবার বিশ্বাস হয়েছে তোমার?
সেজুতি, কেন এমন করছো তুমি? আমাকে বলো তোমার কি সমস্যা রে?
মানে কি আমার কি সমস্যা হবে? আমি ঠিক বুঝলাম না মনময়।
ওখানে কেউ নেই সেজুতি, কেউ নেই ওখানে।
নেই মানে আমার সাথে তুমি মজা করছো? ভালো করে তাকিয়ে দেখো, ওই যে ওইখানে, ওই যে ওখানে কালো শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে।
ওখানে কেউ নেই সেজুতি।
আমি তো বলছি ওখানে বিনাকি দাঁড়িয়ে আছে। তুমি মিথ্যা কেন বলছো মনময়?
তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও সেজুতি। চলো আমার সাথে ঘরে চলো।
এইটা মিটমাট না করে কোথাও যাবো না, কোথাও না।
আমার কথা শুনো প্লিজ।
না
প্লিজ সেজুতি,
না
প্লিজ ঘরে চলো।
চলো।
এখন আমার কে ফোন দিল? হ্যালো, জি স্যার, ওকে স্যার, ওকে, আমি আমি এক্ষুনি আসছি।
তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে?
অফিসে, বস ফোন দিয়ে যেতে বলেছে।
না না, তুমি কোথাও যাবে না প্লিজ মনময়, প্লিজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না।
একটু বোঝার চেষ্টা করো।
না না,
আমাকে যেতেই হবে, তুমি থাকো, আমি খুব তাড়াতাড়ি।
এই বাড়িটা ভালো না মনময়, এটা একটা অভিশপ্ত বাড়ি। আমি পড়েছি তোমার বাবার ডায়েরি, উনি লিখে গেছেন অনেক কথা। তুমি একটু বিশ্বাস করো মনময় প্লিজ।
আমাকে দয়া করো সেজুতি, আমি আর নিতে পারি।
শুনো না, শুনো মনময়, একটু শুনো। তোমার বাবা কি লিখেছে জানো? হ্যাঁ, উনি বলেছেন যে তার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলছে এই সাম্রাজ্য। উনি জানেন যে উনি কোন পরিস্থিতি দিয়ে গিয়েছেন, উনি যা দেখেন তার কেউ দেখে না। ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে তিনি এবং তার সাম্রাজ্য, ভেঙে চুরমার হয়ে গেছে তার চোখের সামনে। আজকের এই লেখা হয়তো হাজার হাজার বছর পরে কারো চোখে পড়বে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যাবে। আজ থেকে ঠিক 27 বছর পর ফিরে আসবে সে, তাকে কেউ আটকাতে পারবে না। উনি যেমন এর ফল ভোগ করেছে, ঠিক তার বংশধরদেরও এমন ফল ভোগ করতে হবে, হবেই হবে। তার এই লেখাগুলো তার না বলা প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই ডায়েরির প্রতিটি পাতায় রয়েছে অভিশাপ, যার থেকে নিস্তার নেই। প্রস্তুত হও সেদিনের জন্য। না না,
তোমার এই নাটক আমি আর নিতে পারি না।
বিশ্বাস করো মনময়, আমি তোমার বাবার ডায়েরি পেয়েছি।
আমি আর থাকতে পারছি না, আর না, একদম না
মনময়। মনময় প্লিজ দাঁড়াও, দাঁড়াও প্লিজ, আমাকে রেখে যেও না মনময় প্লিজ প্লিজ।
রেগে গিয়ে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল মন। সে যদি এত কাকুতি মিনতি করে রাখতে পারল না মন, এদিকে পিনাকিকে নিয়ে ভয় আছে সে, করবে এখনো। কিন্তু মনময় পিনাকিকে কেন দেখতে পাচ্ছে না? শুধু সে যদি কেন পিনাকিকে দেখতে পাচ্ছে? ভয়ে আতঙ্কে ঘরের এক কোণে চুপ করে বসে থাকে সে। এদিকে পাশে ঘুমিয়ে থাকা মৃন্ময় কখন যে ঘুম থেকে উঠেছে খেয়ালই করে। মৃন্ময়ের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। সে যদি জানে না ও ছোট্ট মেয়ে আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে। এদিকে মৃন্ময়ের মুখে ফুটে উঠেছে এক অসহ্য হাসি। সে যদি কানে ভেসে আসছে খুব ভয়ঙ্কর এক হাসির শব্দ। সে যদি স্থির হয়ে বসে রইল, তারপর কি ভাবে পেছন ফিরছে?
আমি পাঁঠার মাংস খাবো মা।
মৃন্ময়ী, কি হয়েছে তোর? মা, আমি এখন কি করব, কি করব এখন? আমি
তুই এখন রক্তের বন্যায় ভাসবি, রক্ত রক্ত।
এগুলি কি হচ্ছে আমার সাথে? তুমি কে?
আমি আমি তোর মাইয়ার ঘাড় মটকা খামো, রক্ত চুষা খামো।
ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও।
তাইলে তোরে আগে খাই, খাবো তো তাদের দুই দাঁড়ে।
আমরা আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও, দয়া করো আমাদের। মা আমার কাছে আছো, মা আমার লক্ষ্মী, মা তুমি আমার আমার কাছে আছো মা।
কই 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 যাস? হ্যাঁ আমার ঠিকানি তার নাই কারো, থাম থাম কই যাস?
আমার মেয়ে তোমার কাছে আসবে না, একদম না, না 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 না, আমি ওকে দেবো না, না।
ABC Radio 89.2 FM Kuasha.
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। এতক্ষণ শুনছিলেন আপনারা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে সেই শ্রীপুরের জমিদার বাড়িতে অর্থাৎ মনময়ীদের বাড়িতে করিম চাচা দেশে যাওয়ার পর একজন কাজের মহিলা আসে কাজ করতে, যার নাম পিনাকি। পিনাকির আবির্ভাব হয় এবং অদ্ভুত তার কাজের সময় সন্ধ্যা থেকে ভোর ছয়টা পর্যন্ত। এবং একটা পর্যায়ে দেখা গেল একমাত্র সেজুতেই শুধু পিনাকিকে দেখে, মনময় কখনোই পিনাকিকে দেখেনি। এবং তার মেয়ে যে মৃন্ময়ী, সেও বলছে টুকটুকির মা, সেও কখনো পিনাকি নামে কাউকেই দেখেনি। তাহলে সে পিনাকিটি কে, যে অদ্ভুত ভাবে তার মেয়ে মৃন্ময়ীর উপর মনে হচ্ছে কোনো আত্মা বা কিছু ভর করেছে, অদ্ভুত ভাবে সে সারাক্ষণ মাংস খেতে চায় এবং তার সঙ্গে সঙ্গে পিনাকিও ভয় দেখাচ্ছে মৃন্ময়ী কি যে তার রক্ত খাবে, কি অদ্ভুত ব্যাপারে। মনময় কোনো কথায় বিশ্বাস না করে এই সমস্ত কথা শুনে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেই লাইব্রেরিতে একটু রহস্যজনক ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটি অনেক আগে লেখা হয়েছিল এবং যেখানে লেখা থাকে যে 27 বছর পরে আবারও সে ফিরে আসবে। এবং সেসব কথা বললে কোনো কিছুই মনময় বিশ্বাস করে এবং মনময় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এবং তারপরে পিনাকির সঙ্গে দেখা হয় সেজুতির এবং সঙ্গে মৃন্ময়ী, এবং দুজনে অদ্ভুত ভাবে ভয় দেখাতে থাকে এবং তার মাংস এবং রক্ত খাবার দাবি জানাতে থাকে। তারপর কি হয় সেটা আমরা জানবো এই শেষ পর্ব থেকে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর।
ABC Radio 89.2 FM 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 Kuasa Kuasa
ভয় তিনতলা থেকে মৃন্ময়ীকে নিয়ে লাফ দেয় সেজুতি। পিনাকির হাত থেকে মেয়েকে বাঁচাতে এর থেকে ভালো আর কোনো উপায় ছিল না তার। কিন্তু সেজুতি বুঝতে পারেনি যে এখান থেকে লাফ দিলে নিশ্চিত মৃত্যু। সেজুতি আর মৃন্ময়ীর নিথর দেহ পড়ে আছে রাস্তায়, অনেক ভিড় হয়ে গেছে ইতিমধ্যে। প্রায় 20 মিনিটের মধ্যে পুলিশ এসে নিয়ে গেল সেজুতি আর মৃন্ময়ীর লাশ। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা সবাই দেখেছে যে সেজুতি ইচ্ছা করে মেয়েকে নিয়ে তিনতলা থেকে লাফ দিয়েছে, অর্থাৎ এটা সুইসাইডাল কেস। আর সেজুতি মৃন্ময়ীর ময়না তদন্ত রিপোর্টও তাই পড়ল। এদিকে পিনাকি নামের কারো পক্ষেই কেউ জানে সেজুতির মৃত্যুর 18 দিন পরের কথা। দোতলার একটা রুমে বসে আছে মন্ম, কিছুক্ষণ পরেই মন্মের ফোন দেখে উঠছে।
হ্যালো,
একদম তুমি কোনো চিন্তাই করো, কেউ কিছুই করতে পারেনি, সাপও মরলো আর লাঠিও ভাঙল। আমি কখনো কাঁচা কাজ করি না,
কেন ভুলে যাচ্ছ? আমি জমিদার পুত্র। তবে এখানের পুলিশগুলো এত বোকা হবে তাহা আমি ভাবতেও পারিনি। এতদিনে একটু শান্তি পেল। মামা আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছিল এই সেজুতির সাথে দিয়ে দিয়ে। এতগুলো দিন চুপ করে স্বপ্নে দেখেছি। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই এত প্ল্যান করে ওকে ভালো। হ্যাঁ, ও আচ্ছা, না না, ওই পিনাকি মানে যাকে ভূত বানিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম ওর খোঁজ কেউ পাইনি। তবে সেজুতি বোকা আর ভীতু তা আমি জানতাম, কিন্তু এতটাই বোকা আর ভীতু তা আমি ভাবতেও পারিনি। মায়ের চিঠি অনেক আগের, আমি সেজুতিকে ভয় দেখানোর জন্য ওটা ব্যবহার করেছিলাম। এখন আবার কে এলো? হ্যালো, হ্যাঁ শুনো, কেউ একজন এসেছে, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঠিক 2 ঘন্টা পরে আবার বলবো। দেখি তুমি এখন
আমার টাকাটা।
আচ্ছা ভেতরে এসো, ভেতরে এসো। আচ্ছা তুমি এসেছো, এটা কেউ দেখেনি তো?
না, কেউ দেখে নাই, আমি লুকায় আসছি।
আচ্ছা এই নাও তোমার টাকা।
আচ্ছা আমার কাজ ভালো ছিল?
হ্যাঁ হ্যাঁ ছিল। যেদিন সকালে তোমাকে দেখাতে আমাকে তোমার রুমে নিয়ে গেল, সেদিন তুমি যে কায়দা করে লুকিয়ে পড়েছিলে ওটা দারুণ ছিল। তা তুমি কোথায় লুকিয়েছিলে?
এই বাড়িতে যে এত ঘর আছে তা আগেই জানতাম। ওই ঘরের পিছনেই আরেকটা ঘর ছিল, আমি ওটাই লুকিয়েছিলাম। আর আপনি তো আমাকে পরে বাড়ি থেকে বের হতে হেল্প করেনি।
তুমি যে এত সুন্দর করে গ্রামের ভাষা বলতে পারো এটাই অনেক কাজে দিয়েছে।
ধন্যবাদ। তবে আপনার ওয়াইফ যে ভয়ে এভাবে লাভ দিবে তা কিন্তু আমি ভাবিনি। আর আপনিও তো দারুণ অভিনয় করেছেন, আমাকে দেখেও আপনার স্ত্রীকে বলেছেন ওখানে কেউ নেই।
শোনো, এসব যেন কেউ না জানে, ঠিক আছে?
হুম, আমার মনে থাকবে।
আমরা দুজনে কিন্তু অপরাধী, আমাকে ফাঁসালে তুমিও কিন্তু ফেঁসে যাবে।
আমি জানি মন্ময় বাবু, কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন করি।
বলো, কি জানতে চাও?
আমাকে মৃন্ময়ী টুকটুকির মা বলে ডাকতো কেন আপনি জানেন কি?
ওটা আমি শিখিয়ে দিয়েছি।
ও হ্যাঁ, আরেকটা কথা।
আচ্ছা বাবা তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব।
আমি তো না হয় অভিনয় করেছি, কিন্তু
কি
আপনার মেয়ে কেন এমন করত? ওর কি কোনো মানসিক সমস্যা ছিল?
না তো, কেমন করত?
ও এমন করত যে ওকে সত্যি সত্যি ভূতে ধরেছে।
যাও তো।
আমি কিন্তু সত্যি কথাই বলছি, আপনার ওয়াইফকে দেখেছি একটা বই পড়তে।
আরে আমি জানি সেজুতি বই পড়তে ভালোবাসে, তাই রবি ঠাকুরের একটা কবিতার কিছু অংশ আমি একটা জায়গায় রেখেছি যাতে ও ভয়। ওখানে কালো শাড়ির কথা লিখেছি, আমি এজন্য তোমাকেও কালো শাড়ি পরে আসতে। এবার বুঝেছো?
না না, মানে আমি ওটার কথা বলছি না, আরেকটা আছে। ওই বইটা লাইব্রেরিতে আছে, 3 নম্বর বুকশেলফের উপরে একদম প্রথমে। আপনি পড়ে নিয়েন, ওটা পড়েই সে যদি ভয় পেয়েছিলেন। আর আপনাদের এই বাড়িটা না আসলেই ভালো না।
আচ্ছা তুমি এখন আসতে পারো, আর কখনো এখানে আসবে ভুলেও।
এখন সবই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। একদিন সেজুদের সাথে যা যা ঘটেছে তা সবই মন্ময়ের ষড়যন্ত্র। কি নিষ্ঠুর, কি অমানবিক! এতদিন এইভাবে দিনের পর দিন মন্ময় সেজুদাকে ঠকিয়েছে। সেজুদি একবারের জন্যেও মন্ময়ের প্রতি বিশ্বাস হারেনি। যে স্বামীকে সে এত ভালোবেসেছে, এত বিশ্বাস করেছে, আর সে কিনা এইভাবে মেরে ফেললো।
আর ফিয়ার একমাত্র মেয়েকে কিভাবে পারলো মন্মা এগুলো করতে? পরকীয়া প্রেমের জন্য এভাবে প্রাণ দিতে হলো সেজুতি আর ছোট্ট শিশু মৃন্ময়কে? বিনাকে কি বললো মন্ময়? তবে কি এর ভিতরে রয়েছে আরো কোনো অজানা কিছু? বিনাকে চলে যাওয়ার পর মন্ময় নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজকে কেন যেন খেতে ইচ্ছে করছে না। প্রায় রাত 12টার দিকে ঘুম ভেঙে গেল মন্ময়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে আছে মন, যেন মন্ময়কে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। এক অদৃশ্য টানে মন্ময় নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তিনতলা লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে প্রায় 10 মিনিট মাথা নিচু করে বসে থাকে মন, তারপর মাথা তুলে নামে ধীরে ধীরে হেঁটে চলে যায় তৃতীয় বুকশেলফটার কাছে, আর খুঁজতে থাকে সেই ডায়েরি, যে ডায়েরিতে আছে সব প্রশ্নের উত্তর। ডায়েরিতে খুলে পড়তে থাকে মন, 1-2-3 করে পড়ে ফেলে প্রায় ডায়েরির 37 পাতা পর্যন্ত। পড়া শেষ করে সেই ডায়েরির 38 পাতা থেকে লিখতে শুরু করে মন, প্রায় 50 পাতা লিখে এটি জানে এই ডায়েরি শেষ হবে। তারপর মাথা ঘুরিয়ে তাকায় ক্যালেন্ডার, আজ 27 মে 2007। মন্ময় হাতে ফোন, একটা মেসেজ করে ফোনটা ঢুকিয়ে রাখে পকেটে। এখন আর কারো পক্ষে কিছু করা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। এই ঘুমন্ত বাড়ি আর জেগে উঠেছে, মন্ময় টের পাচ্ছে। এমন সময় দরজায় কেউ নক করছে। মন্ময় হাতে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় জানালাতে, তারপর এগিয়ে যায় দরজাটা। মন্ময় জানে কারা আছে দরজার পেছনে, তারা 27 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছে। মন্ময় দেরি না করে খুলে দেয় দরজা, তারপর
তুমি এসেছো সেজুতি?
আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি বলো?
তোমার রক্ত খাবো।
দেখো মন্ময়, আমাদের সাথে টুকটুকের মাকেও এনেছি। তুমি যেভাবে আমাকে মেরেছো, তোমার বাবাও ওনাকে ওইভাবে মেরে ফেলেছিল। ওনার যা কষ্ট, ওনার না জীব নেই তাই কথা বলতে পারে না। উনি বলেছেন তোমার মাংস খাবেন।
সেদিন মন্ময় মেসেজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন ইন্সপেক্টর রায়হান। তার 20 মিনিট পরে থানা থেকে কল আসে। মন্ময়ের জমিদার বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টায় প্রায় 8 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো সন্ধান পাওয়া যায়নি মন্ময়, কিন্তু সেই ডায়েরিটা খুঁজে পান ইন্সপেক্টর। তারপর থানায় ফিরে পড়তে শুরু করে।
ডায়েরিতে মনে হয় এই যে অনেক বড় ক্লু, না পড়েই ফেলি, প্রথম থেকে পড়ব না, সবই আজে বাজে লেখা, মাঝখান থেকেই পড়ি। মিনতির শেষ জমিটা যখন আমি কেড়ে নিই তখন মিনতি আমার পায়ে ধরেছিল, কিন্তু আমি শুনিনি। রাগের মাথায় ওর 5 বছরের মেয়েটাকে ছুড়ে ফেলে দিই তিনতলা থেকে। সেদিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিনতি গায়ে আগুন দেয়। তারপর থেকে মৃত মিনতি আর ওর মেয়েকে আমি দেখতে পেতাম। মিনতি আমাকে বলেছে আমি আর আমার বংশধর সবাই আগুনে পুড়ে মরব। আজ থেকে ঠিক 27 বছর পর আমার সন্তানের পালা। ইতি জমিদার মাধব নারায়ণ। তার মানে আজ এই জন্যই হঠাৎ করে ওই বাড়িতে আগুন লাগে? এ কি, এইটা আবার কার হাতের লেখা? মন্ময় নারায়ণের কি আছে লেখা? পড়ে দেখি তো।
একটা দুপাতা করে মন্ময় লেখা সব কিছু পড়েন ইন্সপেক্টর রায়হান। ডায়ের একদম শেষ পথে লেখা ছিল প্রতারক বেইমান বিশ্বাসঘাতকে ধরা পুরো দুনিয়া, সরল বিশ্বাসের মানুষগুলো বারবার প্রতারক। আস্থার জায়গা খুবই সংকীর্ণ, বাস্তব বড়ই নিয়ম। আপনি ভাবতে পারবেন না যে কত নড়বড়ে এই বিশ্বাসের জায়গাগুলো। মানুষের সুকুমার বৃত্তিগুলো মরে যাচ্ছে, হিংস্রতার প্রতারণা নিত্য নতুন কালা কানুন শিখছে এবং তা প্রয়োগ করছে একান্ত আপনজনের উপর, যেভাবে আমি করছি। প্রতারক এবং বেইমানদের জন্য দুনিয়াটা স্বর্গ, তবে তা বেশি দিনের জন্য। আমি আমার পাপের সঠিক শাস্তি পেয়েছি। এবার আরেকজনের পালা। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল প্রতিশোধ, লিখেছেন ফাতেমা কাইমি এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেখ স্থাবিত শাড়ি এবং সাউন্ড করেছেন আপেল মাহমুদ এমিল। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। মন্ময় চরিত্রে ছিলেন মঞ্জুর আহমেদ, সেজুদের চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, মৃন্ময় চরিত্রে শাড়ি অভিনয় করেছে পিনাকি দাস, হয়েছেন তানজিলা এবং ইন্সপেক্টর রাহানের চরিত্রে ছিলেন রাজু। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। সময় হয়ে গেছে বিদায় নেবার। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছি নতুন গল্প নিয়ে কুয়াশায়। সেই পর্যন্ত এবিসের সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শর্মিল বিদায় নিচ্ছি।